الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله please time fair madani channel er darshokbindu amra abar uposthit apnader sammukhe apnader priyo onusthan islamer bastob ghotona niye apnara obogoto royechen purber onusthan gulote amra islamer bibhinno bastob ghotona আপনাদের সম্মুখে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি আজকেও এমনই একটি ইসলামের বাস্তব ঘটনা অবতারণা করার প্রয়াস পাব আসুন এর পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই কেননা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আমি নিয়ত করছি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুসাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য বয়ান এবং আলোচনা ঘটনা শিক্ষণীয় ঘটনা যেটা রয়েছে সেটা উপস্থাপন করব আপনারা নিয়ত করুন যে ইনশাআল্লাহ সাবাচাল্লাহ এই বাস্তব ঘটনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব এবং এর থেকে যে মাদানি ফুল অংশ সংগ্রহ করতে পারবো সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার উপরে কাজ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সাবাচাল্লাহ আসুন মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা দুরুদ শরীফ এর ফজিলত শ্রবণ করে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন হে লোকেরা নিঃসন্দেহে কিয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরুদ শরীফ পাঠ করবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মাদানি ইয়া আরব ইয়া হাশিম ইয়া মুত্তালিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের যে ঘটনাটি রয়েছে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রহস্যময় বিক্ষোভ এর মধ্যে শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরী দামাত বরকতুল্লাহ আলিয়া নিজ ভঙ্গিতে উপস্থাপন করেছেন এর মধ্যে অসংখ্য মাদানী ফুল রয়েছে যা আমরা এই ঘটনা থেকে শুনতে পাব জানতে পারব এক ব্যক্তি বর্ণনা করেন একদিন আমি আউলিয়ে গ্রামের পদধূলিতে ধন্য নগরী মুলতান শরীফে সৈয়দুনা গাউস বাহাউল হক ওয়াদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহি তাআলা আলাই এর নুরানি মাজার শরীফে সালাম আরজ করার জন্য উপস্থিত হলাম ফাতিহা দোয়া ইত্যাদির পর যখন সেখান থেকে চলে আসছিলাম তখন আমার দৃষ্টি এক ব্যক্তির উপর গিয়ে পড়ে যিনি দোয়ায় মশগুল ছিলেন আমি অবাক দৃষ্টিতে অপলক নয়নে দাঁড়িয়ে তাকে দেখতেই রইলাম দীর্ঘকায় সেই ব্যক্তিটি কিন্তু তার শরীর অত্যন্ত দুর্বল তার চেহারায় উদাসীনতার ভাব তাকে বিমর্ষতা চেয়েছিল চতুর্দিক থেকে যেন তার উপর একটি বিশেষ অবস্থা বিরাজ করছিল কৌতূহলী হয়ে সেখানে দাঁড়িয়ে যাবার কারণ এটা ছিল যে লোকটির গলায় পানি ভর্তি একটি পাত্র ছিল আর সে তাতে তার ডান হাত এর আঙ্গুল ডুবিয়ে রাখছিল তার চেহারার দিকে তাকানো মাত্রই পরিচয়ের চিহ্ন সে পেয়ে গেল আমিও পেয়ে গেলাম আমি তার দোয়া থেকে অবসর হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যখন সে দোয়া শেষ করলো তখন আমি তাকে সালাম দিলাম সে সালামের জবাব দিল এবং আমাকে ভালোভাবে দেখলো দেখে আমাকে চিনে ফেললো তার ঠোঁটে একটি শুষ্ক মৃদু হাসি সামান্য সময়ের জন্য অবস্থান করেছিল নিমেষেই তা বিলীন হয়ে গেল পুনরায় সে আগের মতোই উদাসীন হয়ে গেল
সে চিন্তিত হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল। আমি তার গলায় পানির পাত্র ঝোলানো এবং তাতে আঙ্গুল ডুবিয়ে রাখার কারণ জানতে চাইলাম। এতে সে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এক দীর্ঘ শ্বাস টেনে বলতে লাগল, আমার ছোট একটি মূর্তির দোকান ছিল। একবার এক ভিক্ষুক এসে আমার কাছে ভিক্ষার হাত বাড়ালো। আমি তাকে একটি মুদ্রা বের করে তার হাতে তুলে দিলাম। সে দোয়া করতে করতে চলে গেল। তারপর দ্বিতীয় দিনও সে এলো আর আমিও তাকে আরেকটি মুদ্রা দিয়ে দিলাম। এখন সে প্রতিদিনই আমার কাছে আসে এবং কিছু না কিছু চায়। আমিও তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করে দিতাম। এমনিভাবে সে প্রায়ই আমার কাছে আসতো এবং তার দুঃখে ভরা কাহিনী আমাকে শোনাতো। তার মর্মবেদনা ও দুঃখের কথা শুনে আমার তার প্রতি মায়া হতো। সে এবং আমার মাঝে এই যে দুঃখে ভরা কাহিনী শ্রবণ করার প্রেক্ষিতে বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেল। এক ধরনের বন্ধুত্ব যখন সৃষ্টি হলো, এমনিভাবে দিন অতিবাহিত হতো। সে প্রায়ই আমার কাছে আসতো, তার এই দুঃখে ভরা কথাগুলো বলতো এবং আমি আমার সাধ্য অনুসারে তাকে সাহায্য করতাম, সে চলে যেত। একবার এর ব্যতিক্রম ঘটল, কয়েকদিন পর্যন্ত তাকে দেখা গেল না। আমার মনে তার জন্য উদ্গ্রীব সৃষ্টি হলো, এরূপ বিলম্ব তো সে আর কখনো করেনি, সে অসুস্থ হয়ে যায়নি তো? আমি মনে মনে চিন্তা করলাম, হয়তোবা সে বেচারা অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আমি জানি না তার ঘর কোথায়, আমি কখনো তার ঘর দেখিনি। শ্রবণ করেছি, শুনতে পেরেছি যে সে শহর থেকে একটি নির্জন প্রান্তরে একটি কুঁড়ে ঘরে থাকে। আমি বের হলাম তাকে খুঁজতে। অবশেষে তার কুঁড়ে ঘর পর্যন্ত আমি পৌঁছে গেলাম। যখন ভিতরে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম ওই কুঁড়ে ঘরের মধ্যে চারপাশে ছোট ছোট টুকরো টুকরো পুরাতন কাপড় রয়েছে, এলোমেলোভাবে ছড়ানো ছিটানো। এক পাশে কিছু ভাঙা থালা বাসনও দেখতে পেলাম। মোট কথা, ঘরটির দরজা জানালা আসবাবপত্র যেন শোচনীয় অভাব ও দৈন্য দশার কথা নীরবে জানান দিচ্ছিল। একপাশে সে একটি ভাঙ্গা চৌকির উপর শায়িত ছিল। সে খুবই অসুস্থ ছিল এবং দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি তার প্রাণবায়ু তার দেহ থেকে বের হয়ে যাবে। আমি সালাম দিয়ে তার চৌকির পাশে গিয়ে দাঁড়ালাম। সে চোখ খুলল, আমার দিকে তাকাতেই তার চোখে সামান্য আলো বের হয়ে আসলো আর তার পাশে বসার জন্য সে ইশারা করল। আমি বসে গেলাম। অতি কষ্টে সে তার মুখ খুলল আর মৃদুস্বরে বলল, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক প্রতারণা করেছি। আমি আশ্চর্য হয়ে বলতে লাগলাম, তা কিভাবে, তুমি আমার সাথে কি প্রতারণা করেছ? সে বলতে লাগলো, আমি তোমাকে আমার যেসব দুঃখে কষ্টে ভরা কাহিনী শুনিয়েছিলাম তা নিতান্তই মন গড়া এবং অবান্তর, যার কোনো ভিত্তি নেই। আর এভাবেই মন গড়া দুঃখের কাহিনী মানুষজনকে আমি শুনিয়ে শুনিয়ে লোকজনের কাছ থেকে আমি ভিক্ষা করতাম। এখন যেহেতু বাঁচার আর কোনো উপায় দেখছি না, তাই তোমার নিকট আসল কথা খুলে বলছি। আমি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি, বিয়েও করি, বাচ্চাও হয়েছে, কিন্তু আমি নিষ্কর্মা ছিলাম, কর্মচোর হয়ে যাই, যার ফলে আমার মধ্যে ভিক্ষাবৃত্তির অভ্যাস করে ওঠে। ভিক্ষাবৃত্তির অভ্যাসের ফলে আমার সেদিকে লোভ লালসা আরো দৃঢ় হয়ে যায়। এই হীন আয়ের টাকা যার প্রতি আমার স্ত্রীর প্রচন্ড ঘৃণা ছিল, তদপি আমি তা থেকে ক্ষান্ত হইনি। এ কারণে আমাদের মাঝে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। আস্তে আস্তে সন্তানেরা যুবক হলো, আমি তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম, তারা উচ্চ পদে চাকরিও পেয়ে গেল। এখন তারাও আমার প্রতি অসন্তুষ্ট হতে লাগলো। সার্বক্ষণিক তারা আমাকে জোর প্রয়োগ করে যেন আমরা এই ভিক্ষাবৃত্তি ছেড়ে দিই। কিন্তু আমি এই অভ্যাস ছাড়তে পারলাম না। ধন সম্পত্তির প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল, আর বিনা পরিশ্রমে উপার্জিত হওয়া সম্পদকে আমি কিভাবে ত্যাগ করি? আমি এই বিনা পরিশ্রমে উপার্জিত সম্পদকে ত্যাগ করতে চাইলাম না। পরিশেষে আমাদের বিরোধ চরম আকারে পৌঁছালো এবং আমি স্ত্রী সন্তানদেরকে বিদায় জানিয়ে এই নির্জন প্রান্তরে কুঁড়ে ঘরে এখানে এসে থাকতে আরম্ভ করলাম। এতটুকু বলার পর সে কাপড়ের টুকরুর একটি স্তূপের দিকে ইশারা করল, যা কুঁড়ে ঘরের এক কোণায় ছিল, আর বলল, এখান থেকে কাপড়ের টুকরোগুলো সরিয়ে নাও, এর নিচে চারটি বস্তা দেখতে পাবে, তন্মধ্যে একটি বস্তার মুখ খুলে দাও। আমি তাই করলাম, কাপড়ের টুকরোগুলোকে সরিয়ে দিলাম এবং সেখানে চারটি বস্তা দেখতে পেলাম। এর মধ্যে থেকে একটি বস্তার মুখ আমি খুললাম। যেইমাত্র আমি বস্তার মুখ খুললাম, তখন আমার চোখগুলো ছানা ভরা হয়ে গেল। অবাক নয়নে আমি সেই বস্তার দিকে তাকিয়ে রইলাম, কেননা ওই পুরো বস্তার মধ্যে টাকার নোট বান্ডিলে বান্ডিলে ভাঁজ করা ছিল। আবার তাও এক বিশেষ উল্লেখযোগ্য অঙ্কের। এখন ওই ভিখারিকে আমার নিকট খুবই রহস্যময় মনে হচ্ছিল। সে বলতে লাগলো, এই চারটি বস্তাই এভাবে টাকার বান্ডিলের ভর্তি রয়েছে। হে আমার ভাই, দেখো আমি তোমার উপর ভরসা করে আমার সকল রহস্য ফাঁস করে দিলাম, এখন তোমাকে আমার ওসিয়ত মতো কাজ করতে হবে, করবে তো? আমি তাকে আশ্বাস দিলাম। তখন সে বলল, দেখো আমি এই সম্পদকে খুবই ভালোবাসি, এর জন্য আমি আমার ভরা সংসারটাকে উজাড় করে দিয়েছি, আমি আমার জীবনকে শেষ করে দিয়েছি, কখনো ভালো খাবার খাইনি, উত্তম পোশাক পরিধান করিনি, ব্যাস শুধু এগুলোকে দেখে দেখে আত্মতৃপ্তি লাভ করেছি। যখন সে একটু থামল, টাকার বান্ডিলের কয়েকটি উঠিয়ে আমাকে দাও একথা বলল, আমি তাকে দিলাম। সে বলল, দাও আমি সেগুলোকে একটু আদর করে নিই। আমি বস্তার মধ্য থেকে কয়েকটি টাকার বান্ডিল বের করে তাকে যখন দিলাম, তার চোখ একেবারে আলোকময় হয়ে গেল এবং সে তার কম্পমান হাতে সেগুলোকে নিজের বুকের উপর রেখে দিল এবং বার বার চুমু খেতে লাগল। প্রতিটি বান্ডিলে চুমু খেত আর চোখের সাথে লাগাতে থাকত, আর এভাবে বলতে লাগলো যে এটাই আমার সম্বল, এটাই আমার সব কিছু। আর সাথে সে এটাও বলল যে আমার ওসিয়ত একটি বিশেষ ওসিয়ত এবং এটা তোমাকে অবশ্যই পূরণ করতে হবে, আর তা হলো আমার সারা জীবনের পুঁজি অর্থাৎ টাকার এই চারটি বস্তা যেভাবেই হোক আমার মৃত্যুর পর আমার সঙ্গে দাফন করে দিবে। আমি ওয়াদা করলাম। সে অত্যন্ত দুঃখের সাথে এই বান্ডিলগুলোকে চুমু খাচ্ছিল। হঠাৎ তার কণ্ঠ থেকে এক ভয়ানক চিৎকার বের হয়ে শূন্যে বিলীন হয়ে গেল। ভয়ে আমি থরথর করে কাঁপতে লাগলাম। তার বান্ডিল সহ হাত চৌকির নিচে ঢলে পড়ল। বান্ডিলগুলো হাত থেকে যখন পড়ে গেল আর তার মাথাটি একদিকে ঢলে পড়ল, তখন আমার আর বুঝতে বাকি রইল না, তার প্রাণবায়ু দেহ পিঞ্জর থেকে উড়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে নিলাম। তারপর তার বুক ইত্যাদির উপর থেকে এবং নিচ থেকে নোটগুলোকে একত্র করে সেই বস্তার মধ্যে রেখে দিলাম এবং বস্তার মুখ ভালোভাবে বন্ধ করে চারটি বস্তাই আমি আগের মতো কাপড়ের টুকরোর মধ্যে ঢেকে লুকিয়ে দিলাম। তারপর কিছু লোক সাথে নিয়ে তাকে দাফন করার ব্যবস্থা করলাম। আর দাফন করার জন্য যখন কবর তৈরি করছিলাম, বিভিন্ন বাহানায় তার কবরকে প্রশস্ত করলাম, যেন ওই কবরের মধ্যে চারটি টাকার বান্ডিলের বস্তাগুলোকে রাখা যায়। তো কবর খননের তার ওসিয়ত অনুযায়ী সে চারটি বস্তাও তার ওসিয়ত অনুযায়ী সারে ওই কবরের মধ্যে তাকে আমি দাফন করে দিলাম। ওই ব্যক্তি বলল যে যখন আমি তাকে দাফন করে চলে আসলাম, আমি যথারীতি আমার দিনাতিপাত করছিলাম। কিছুদিন পর আমার ব্যবসার মধ্যে কিছু ঘাটতি শুরু হলো। ঘটনাক্রমে আমি একজন দেউলিয়াতে পরিণত হয়ে গেলাম। পাওনাদারদের দাবিতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ছিল। ঋণ পরিশোধ করার কোনো উপায় আমি দেখতে পাচ্ছিলাম না। উপায়ান্তর না পেয়ে আমি কী করব হতভম্ব হয়ে পড়েছিলাম। হঠাৎ আমার সেই পূর্ণ রহস্যময় ভিক্ষুক বন্ধুর কথা মনে পড়ল, আর আমার বোকামির জন্য আমার নিজের উপর বারবার আফসোস হচ্ছিল। আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম যে আমি কেন তার ওসিয়ত পালন করতে গেলাম, এতগুলো টাকার বান্ডিলকে বস্তাকে তার সাথে দাফন করে দিলাম। আমি তো চাইলে তার টাকা থেকে উপকৃত হতে পারতাম, কেন আমি তার ওসিয়ত পালন করতে গিয়ে এতগুলো টাকা তার সাথে দাফন করে দিলাম? নিশ্চয়ই মৃত্যুর পর তার সেই সম্পদ তার কবরে কোনো উপকারে আসার কথা নয়। আমি যদি সেই সম্পদগুলো রেখে দিতাম তাহলে আজ অবশ্যই সম্পদশালী হয়ে যেতাম। তাছাড়া শয়তান আমাকে আরও পরামর্শ দিতে লাগলো যে এখনো তো তেমন কিছু হয়নি, এখনো সময় রয়েছে, কবরে যাও, এখানে হয়তো সেই সম্পদগুলোকে মজুদ দেখতে পাবে। শয়তানের এই কুপরামর্শে আমি আরও আগ্রহী হলাম এবং আমি মনে মনে ভাবলাম যে আমি তো এই রহস্য আজ পর্যন্ত কাউকে বলিনি, কারো কাছে এই রহস্য প্রকাশ করিনি, আর আমি তো সুকৌশলেই ওই বস্তাগুলোকে দাফন করেছিলাম, গুণাক্ষরও কাউকে জানতে দিইনি, সেগুলো এখনো কবর অক্ষত আছে হয়তো। শয়তানের এই কুপরামর্শ আমার মধ্যে কিছুটা সাহস জোগালো। আমি সংকল্প করলাম যা কিছুই হোক না কেন, যাই ঘটুক না কেন, টাকার সেই বস্তাগুলো আমি অবশ্যই সংগ্রহ করব। সুতরাং যেমন পরিকল্পনা তেমন কাজ। এক রাতে কোদাল নিয়ে আমি কবরস্থানে পৌঁছে গেলাম। আমি যখন তার কবরের পাশে দাঁড়ানো ছিলাম তখন চারদিক নীরব নিস্তব্ধ ভয়ানক অবস্থা বিরাজ করছিল। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আমার মন কোনো এক অজানা ভয়ের কারণে অতিমাত্রায় ধরফর করছিল, আমি ঘেমে ভিজে যাচ্ছিলাম। পরিশেষে সব সাহসকে একত্রিত করে আমি তার কবরে কোদাল চালিয়ে দিলাম। দুই তিনবার কোদাল চালানোর পর আমার মন থেকে ভয় প্রায় পালিয়ে চলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ কষ্ট করার পর আমি সুযোগ মতো একটি ছিদ্র করতে যখন সক্ষম হলাম তখন শুধু কবরের ভিতরে হাত ঢোকানোই বাকি ছিল। দুর্ভাগ্য হলো সত্য, পুনরায় আমার সাহস বিদায় নিতে লাগলো। ভয় ও আতঙ্কের কারণে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, বিভিন্ন ধরনের ভীতিপ্রদ কল্পনা আমার উপর প্রভাব সৃষ্টি করতে লাগলো, মন আমার চিন্তিত হয়ে গেল, চিৎকার করে যেন এই কথা বারবার আমার মন আমাকে বলছিল, ফিরে যাও এবং হারাম সম্পদ দ্বারা নিজের আখিরাতকে ধ্বংস করো না। কিন্তু শেষ পর্যন্ত আমার লোভ লালসা প্রাধান্য পেল, ধনী হওয়ার সোনালি স্বপ্ন আমার মনে পুনরায় দুঃসাহস জন্মাল। আমার মন যেন আমাকে বলছিল আর একটু সাহস করো, উদ্দেশ্য তো হাতের কাছেই রয়েছে, হাই সম্পদের নেশা আমাকে মন্দ পরিণতি সম্পর্কে একেবারে উদাসীন করে দিল এবং আমি আমার ডান হাত ছিদ্র দিয়ে কবরের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম আর বস্তাগুলো এখনো খুঁজছিলাম, হঠাৎ আমার হাতে আগুনের টুকরা চলে আসলো, অসহনীয় জ্বালা যন্ত্রণা আমার মুখ থেকে এক বিরাট চিৎকার আসলো এবং কবরস্থানের সেই ভয়ানক নির্জনতায় বিলীন হয়ে গেল। এক নিঃশ্বাসেই হাতটি কবর থেকে বের করে ফেললাম আর দ্রুত দৌড়ে পালালাম, আর হাতটি মারাত্মকভাবে জলসে গিয়েছিল বিধায় আমি অসহ্য যন্ত্রণা অনুভব করছিলাম। আমি অনেক কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে তওবা করছি, তবুও হাতের যন্ত্রণা গেল না। এ পর্যন্ত অনেক ডাক্তার ও কবিরাজ দ্বারা চিকিৎসাও করেছি কিন্তু হাতের যন্ত্রণা কমেনি, তবে পানিতে আঙ্গুল ডুবিয়ে রাখলে সামান্য আরাম পাই, এ কারণে সর্বদা আপন হাত আমি পানিতে ডুবিয়ে রাখি। ইসলামী ভাইয়েরা, আপনাদের হয়তো স্মরণে রয়েছে সেই মাজার শরীফের প্রাঙ্গণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রহস্যময় ব্যক্তিটি এই ঘটনা বলছিল। লোকটির এই কাহিনী শুনে দুনিয়ার প্রতি আমার মন একেবারে অনাসক্ত হয়ে গেল, পার্থিব ধন সম্পদের প্রতি আমার প্রচুর ঘৃণা সৃষ্টি হলো। ওই ব্যক্তি যিনি মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছিলেন তিনি বললেন, হঠাৎ পবিত্র কোরআনের এই আয়াতটি স্মরণে আসলো, তরসমা আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময়, তোমাদেরকে সম্পদের অধিক কামনা উদাসীন করে রেখেছে যেই পর্যন্ত তোমরা কবর সমূহের মুখ দেখছ। ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে সম্পদের ভালোবাসা এবং লোভ লালসা কিভাবে মানুষকে ধ্বংসের মধ্যে নিয়ে যায়। ভিক্ষুকটি নিজের হারাম সম্পদগুলোকে চুমু খেতে খেতে মরল, আর তার বন্ধু এই হারাম সম্পদগুলো অর্জনের মোহে পড়ে, লোভে পড়ে, বিপদের মধ্যে পতিত হলো। আল্লাহ তাআলা এই রহস্যময় ভিক্ষুক এবং ওই তার বন্ধুকে উভয়কেই ক্ষমা করুন এবং তাদের উসিলায় আমাদেরকেও ক্ষমা দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাহা মেহে ইবরত কি হর সো নমুনে, মগর তুঝকো অন্ধা কিয়া রঙ্গ বুনে, কবি ঘোর সে ভি ইয়ে দেখা হে তুনে, জো আবাদ থে ও মহল আব হে সোনে, জগা জি লগানে কি দুনিয়া নহি হে, এ ইবরত কি যাহে তমাশা নহি হে। প্রিয়স্নেহী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, এই রহস্যময় ভিক্ষুকের ঘটনা থেকে আমরা অনেক মাদানী ফুল সংগ্রহ করতে পারি। এই হৃদয় কাঁপানো ঘটনায় আমাদের জন্য মাদানী ফুল এবং মাদানী ফুল রয়েছে। প্রথমত তো ধন সম্পদের লোভ লালসা সর্বদা মত্ত থাকা লোকদের জন্য, ব্যবসা ও কর্মব্যস্ততার অজুহাতে নামাজ জামাত বর্জনকারীদের ব্যক্তিদের জন্য, বরং যারা একেবারেই নামাজ আদায় করে না তাদের জন্য, জীবনের প্রশান্তি যারা কেবল ধন সম্পদের মাঝে খুঁজে বেড়ায় তাদের জন্য শিক্ষা এবং শিক্ষাই রয়েছে। মনে রাখবেন, সম্পদ দিয়ে ঔষধ ক্রয় করা যায় কিন্তু আরোগ্য লাভ করা যায় না, সম্পদ দিয়ে বন্ধু পাওয়া যায় কিন্তু বিশ্বস্ততা পাওয়া যায় না। ধন সম্পদ ধ্বংসের কারণ হতে পারে, অপরদিকে তা দিয়ে মৃত্যুকে ঠেকানোও কখনো সম্ভব নয়। ধন সম্পদ দিয়ে প্রসিদ্ধি লাভ করা অবশ্য সম্ভব, কিন্তু তা দিয়ে সম্মান লাভ করা মোটেও সম্ভব নয়। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রহস্যময় ভিক্ষুকটির লোমহর্ষক ঘটনাটিতে পেশাদার ভিক্ষুকদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। মনে রাখবেন, পেশাস্বরূপ ভিক্ষাবৃত্তি গ্রহণ করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যে ব্যক্তি শরীয়তের অনুমতি ব্যতীত ভিক্ষা করে, সে ব্যক্তি যেন নিজের জন্য জাহান্নামের আগুন ভিক্ষা করছে। এই পথে যে যত বেশি মুদ্রা উপার্জন করবে, সে তত বেশি জাহান্নামের আগুনের হকদার হতে থাকবে। এ বিষয়ে আসুন একটি হাদিস মুবারকা শ্রবণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ হচ্ছে সোহাবুল ঈমানের মধ্যে রয়েছে, যে ব্যক্তি লোকজনের কাছে ভিক্ষা করে অথচ তার নিকটে কোনো অভাব আসেনি, এত সন্তান সন্ততিও নেই যে তাদের ভরণ পোষণ করতে সে অক্ষম, কিয়ামতের দিন সে এভাবে উপস্থিত হবে যে তার মুখে কোনো মাংসই থাকবে না। আল মুজামুল কবীরের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে ভিক্ষা করে সে যেন আগুনের টুকরা বক্ষণ করল। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, যে সম্পদ বৃদ্ধি করার জন্য ভিক্ষা করে সে আগুনের টুকরা ভিক্ষা করে, এখন চাই সে ভিক্ষা কম করুক বা বেশি করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই রহস্যময় ভিক্ষুকের ঘটনা বাস্তবিক পক্ষে আমাদের জন্য মাদানী ফুল এর সম্ভার, মাদানী ফুল এবং মাদানী ফুলই রয়েছে, আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমরা শিখতে পারি। তো আসুন না আমরাও দুনিয়ার মোহে অন্ধ না হয়ে দুনিয়ার সামান্য বস্তু পাওয়ার জন্য হারাম এবং হালালকে পার্থক্য না করে আমরা যদি এর মধ্যে পড়ে যাই, তাহলে আমাদের জন্য ধ্বংস এবং ধ্বংসই রয়েছে, প্রকৃতপক্ষে নাজাত এর মধ্যেই রয়েছে যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহ তাআলা উত্তম রিজিকদাতা, তাই আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা করা চাই। আল্লাহ তাআলার যেই রিজিক আমরা পাচ্ছি তার উপর আমাদেরকে সন্তুষ্ট হওয়া চাই। অধিক অধিক ধন সম্পদ অন্বেষণের মুহে আমাদেরকে পড়া থেকে বিরত থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।